আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।
আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على
سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد
কত ব্যথা কত ভাবে শুয়েছো যে তুমি তোমারই খুনে লাল তাই ফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লোহো মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী ওরা বোঝেনি যে আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা তোমারি পথে চলে কত প্রাণ ঝরে যায় কাঁদি আমি আজ শুধু হারবার বেদনায় তবু জানি খুন রাঙা এ পথ অহুদের এ পথই হলো রাহে মুহাম্মদ মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সকল প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরা কবীরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাসীরা কাসীরা সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসিলা سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার
আল্লাহ
আর জোরে বলেন কার
আল্লাহ
সবখানে প্রশংসা করব কা খাওয়ার সময় ঘুমানোর সময় কোথাও যাওয়ার সময় সুদ দেওয়ার সময় বলেছেন আল্লাহরা এটা ঠেলার ছোট হয়ে গেছে এটা আল্লাহ মাফ করে দিবেন আলহামদুলিল্লাহ বলে আমরা কোনো হারামের সাথে জড়াবো না রাজি আছেন তো আপনারা হারাম আছে যেখানে আমরা নেই সেখানে সুন্নত আছে যেখানে আমরা আছি রাজি আছেন তো সবাই দেখি কারা কারা রাজি নেই হাত তুলে দেখান আপনারা সবাই রাজি আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন বিরোধী কোনো কাজ আমরা মানবো না কোনো লোক যদি ওটা করতে আমাদেরকে বাধ্য করে ওই লোকরে আমরা মানি না রাজি আছেন তো বিশ্বনবীর দল ছাড়া কারো দল করব না মানি না কারো দল কোনো দল মানি না কোনো নেতা মানি না একজনকেই মানি তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি আছেন এই কথায় দেখি একটু হাত তুলে আল্লাহকে দেখান কারা কারা রাজি আছে আল্লাহ হাতগুলো কবুল করেন আরো চিৎকার করে বলেন আমিন হাতগুলো নামা আমি এটা এই জন্যই করলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আমার দল করবে না তাদের কোনো আমল আমি কবুল করব না এটা কার কথা
আল্লাহ
সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ ঘোষণা করেছেন মাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন কোন ব্যক্তি যদি আমার ইসলাম ছাড়া অন্য কোন দল করে আমি তার কোনো আমল কবুল করব না তার আখেরাতকে আমি চিরতরে নষ্ট করে দেব কার কথা তা আখেরাত যদি নষ্ট হয় দুনিয়া কি ভালো থাকবে থাকবে না কারণ আসল ঘর কোনটা আখেরাত আসল ঘর কোনটা ওমান যুহজিহানিন নার ফাকাদ ফাজা ফাউজান আযীমা আল্লাহ বলছেন যাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেব দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ সফলতা আমি তাকে দান করে দেব সফলতা পয়সা আলা হওয়ার মধ্যে নয় সফলতা মন্ত্রীগিরির মধ্যে নয় এমপি চেয়ারম্যানশিপের মধ্যে নয় সফলতা হলো আল্লাহর সন্তুষ্টির মধ্যে আল্লাহ খুশি আমরা সফল ঠিক কি না আল্লাহ খুশি নয় আমরা সফল হতে পারবো না আল্লাহ আমাদেরকে আল্লাহকে খুশি করার তৌফিক দান করুন আজকের মাহফিল সম্মানিত সভাপতি আমার মতো অসংখ্য তারিক মনোয়ারের স্যার মোহতারাম মাওলানা ওসমান শওকত ওসমান এই নামে বাংলাদেশে নাস্তিক ছিল একটা তো ওই নাস্তিকদের কথা আমাদের দেশে হাইলাইট হয় কারণ হলো পত্রিকাগুলো এখন কাদের হাতে কত কথা কন না কেন আপনারা পত্রিকাগুলো নাস্তিকদের হাতে কিন্তু এই নামে আল্লাহর প্রিয় গোলামও আছে আলহামদুলিল্লাহ বলেন শওকত ওসমান, দুটি সুন্দর নাম। ওসমান রাদি আল্লাহর মতো আজকে আমাদের হুজুরকে আল্লাহ কবুল করুন, আরো জোরে বলেন আমিন। অসংখ্য ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন স্কুলের সম্মানিত স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যাররা এসছেন, এসছেন বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের সম্মানিতা মা এবং বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দিন। আমার আগে অত্যন্ত সুন্দর কণ্ঠে কথা বলেছেন মোহতারাম মাওলানা মুজিবুর রহমান, ধর্মীয় শিক্ষক, কালীপুর হাই স্কুল এবং কলেজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলতের উপরে তিনি কথা বলেছেন, আল্লাহ তার কথাগুলো, কোরআন হাদিসের কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরও অনেক ওলামা হযরত এখানে আছেন যিনারা সুন্দর সুন্দর আলোচনা করতে পারেন, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে আপনারা অ্যাকোমোডেট করতে পারেন নাই। তা আমরা ইনশাআল্লাহ বিভিন্ন সময় ওনাদের কথাগুলো শুনবো। জুমার খুতবা থেকে যে বয়ানগুলো আসে কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা সেগুলো মানব। কারণ হলো, একটা জমিন কিন্তু খালি থাকে না। আপনি জমিনে যদি ধান লাগান সেখানে কি হবে? ধান যদি না লাগান কি হবে? ঘাস হবে, আগাছা। কি হবে? আগাছা। আগাছা যে কত প্রকার হবে তার কোনো হিসাব নাই, কিন্তু ধান লাগালে কয় প্রকার হবে? এক প্রকার। আবার ধানের মধ্যে মধ্যে আগাছা উঠে কিনা? উঠে আপনি কি করেন? উৎসৎ কেন? এরপরে আবার ধান খাওয়ার জন্য কিছু পোকা আছরা নাই? আপনাদের ঈমান নষ্ট করার জন্য সতত শয়তান আগাছাগুলো আপনাদের ঈমানের ভিতরে ভরছে। এজন্য কোরআন হাদিস যেখানে নাই সেখানে শয়তান আছে না নাই? এজন্য প্রত্যেকদিন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, প্রত্যেকদিন আপনি কোরআনের কিছু না কিছু নসিহত শুনবেন। কোন বলো অজ্ঞানী আলমের সাথে সম্পর্ক রাখবেন, তাহলে আপনার এড়ে বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলতেন, আল উলামাউ কাদাতুন, আল ফুকাহাউ সাদাতুন, মুজালাসাতুহুম জিয়াদাতুন। আলেমদেরকে নেতা বানাবা আর ফকিদেরকে বানাবা সৌভাগ্যবান। এই দুই গ্রুপের সাথে তুমি থাকবা, আল্লাহ তোমার এলেম আমল বাড়িয়ে দিবেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আমাদের বিবিদেরকে বানিয়েছেন কে? আমাদের পাজর থেকে ওদেরকে কে বানিয়েছেন? খালাকনাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাক মিনহা জাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। কার কথা? কেন আমার প্রশংসা করবে না? আমি তোমাকে বানালাম, তোমার পাজরের হাড্ডি থেকে তোমার বিবিকে বানালাম। তোমাদের থেকে অসংখ্য ছেলে মেয়ে তৈরি করে দিয়েছেন কে? এই বিবিকে বানানো হলো পাজরের হাড় থেকে। কিসের হাড়? পাজরের হাড়টাকে সোজা না বাঁকা? বিবিদের মধ্যে একটু বাঁকামি আছে না নাই? কথা বলেন, এখন যদি আপনি বাঁকামি সোজা করতে যান কি হবে? ভেঙে যাবে। এই জন্য হুজুর সাল্লাম বললেন বুখারি বর্ণনা, হুজুর সাল্লামের বিবিরা এক ওটের উপরে বসা, একজন সাহাবি দৌড়ে দৌড়ে টানছেন, হুজুর বলেন আমার গ্লাসগুলোর দিকে খেয়াল দেখো, আমার গ্লাসগুলোর দিকে খেয়াল দেখো। গ্লাসের সাথে তুলনা করলেন, সুবহানাল্লাহ। এখন এই বিবির সাথে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটাও শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মায়েশা বলতেন আমরা রাগ করতাম, বিশ্বনবী কোনোদিন আমাদের উপর রাগ করেন নাই। চোখ রাঙিয়ে কোনো বিবির সাথে হুজুর কখনো কথা বলেন নাই। আমি কখনো কখনো হুজুরের উপর রাগ করতাম, হুজুর সেটাও টের পেতেন। মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর হাবিব বলছেন, আয়েশা তুমি যে কখন আমার উপর রাগ করো আমি কিন্তু টের পাই। মায়েশা বলছেন আমি হেসে দিলাম আর বললাম হুজুর বলেন তো আমি রাগ করলে কি করি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি যখন রাগ করো তুমি বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করু। এবার আয়েশা হেসে দিয়েছেন, হুজুর আমি খুশি থাকলে কি বলি? আল্লাহর হাবিব বলছেন তুমি যখন খুশি থাকো তখন বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করু। রাগের কথাটাও কত সুন্দর, সুবহানাল্লাহ। বলেন এই মেয়ের জাতিকে তিন ভাবে ইসলাম সম্মানিত করেছে, কয় ভাবে? প্রথম হলো মেয়ে হিসাবে সম্মান আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরে পৃথিবীর কোন মাতৃভাষ মেয়েদেরকে সম্মানিত করে নাই, কোন ধর্ম করে নাই, করেছে ইসলাম। করেছে কে? ইসলাম। হুজুর সাল্লাম বললেন যেই ঘরে শুধু একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই কন্যা সন্তানকে যদি পিতামাতা মেরে ফেলার চিন্তা না করে, কোন ছেলেকে যদি ওর উপর প্রাধান্য না দেয়, ওই মেয়েকে পালনের কারণে পিতামাতার গুণা আল্লাহ মাফ করে দিবে। কন্যা দায়গ্রস্ত মেয়ে যেই পিতার অনেকগুলো মেয়ে বিয়ে দিতে পারে না বিভিন্ন কারণে, আল্লাহর হাবিব বলেছেন ওই মেয়েদেরকে দিয়ে ওই পিতা মাতাকে আল্লাহ নাজাত দিয়ে দিবে। দুই নাম্বার স্ত্রী হিসাবে বিবির মর্যাদা আছে না নাই? মেয়ে হিসাবে মর্যাদা। হুজুর আরো বললেন, একটা ঘরে তিনটা মেয়ে হলো, তিনটা মেয়েকে দিনদার বানায়া, দিনদার ছেলের কাছে পাত্রস্থ যদি কোনো পিতা করতে পারে, ওই পিতা মাতাকে হুজুর বলেছেন এইভাবে আল্লাহ আমার সাথে জান্নাত দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি আরো বলছেন, যে ঘরে মেয়ে আছে সেই ঘরে বরকত আছে, যার প্রথম সন্তান হয় মেয়ে সেই ঘরটা হলো বরকতি ঘর। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কোথাও যাওয়ার সময় সবার শেষে ফাতেমার সাথে দেখা করতেন, কোথাও থেকে ফিরে এসে সবার আগে ফাতেমার সাথে দেখা করতেন, আর উপঢৌকন ছাড়া কখনো হুজুর ফাতেমার ঘরে যেতেন না, হাতে করে একটা পুরস্কার নিয়ে যেতেন। লেডিজ ফার্স্ট, এটা ইংরেজদের কথা না, বিশ্বনবীর হাদিস। একজন সাহাবী বুখারীর বর্ণনা, বাজারে যাচ্ছেন, হুজুর বললেন তুমি কোথায় যাচ্ছ? হুজুর আমি বাজারে যাচ্ছি। কেন? আমার ছেলের জন্য একটা জামা কিনবো। হুজুর বললেন তোমার কি শুধু ছেলেই আছে? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, না হুজুর, আমাকে আল্লাহ মেয়েও দিয়েছেন। হুজুর বললেন মেয়ের জন্য কি কিনবা? সাহাবী রাদিয়াল্লাহু আনহু চুপ করে দাঁড়িয়ে আছেন। হুজুর বললেন আগে মেয়ের জন্য কিনবা, তারপরে ছেলের জন্য কিনবা। বাজার থেকে যে কোনো কিছু এনে আগে মেয়ের হাতে তুলে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহর হাবিব বলছেন, খবরদার কোন মেয়েকে তোমরা কোনোদিন গালিগালাজ করবা না, আমি মুহাম্মদ দুনিয়ার সব মেয়েদের বাবা। লা তাসুব্বুল বানাত ইন্নিয়া বুল বানাত, তোমার উম্মতেরা মেয়েকে কখনো গালিগালাজ করবা না, আমি নবী মুহাম্মদ দুনিয়ার সব মেয়েদের বাবা। সুবহানাল্লাহ। একজন সাহাবী আমার নবীকে বাবা ডেকেছেন, সেটা নিষেধ করে দিয়েছেন কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। রিজাল বললেন, সিবিয়ান বললেন না, কারণ হুজুর তো তিন চারটা চারটা ছেলে সন্তান আল্লাহ দান করেছেন, শিশুকালেই তাদেরকে বিদায় করে দিয়েছেন। মুফাসসিরিনে কিরাম এর চমৎকার ব্যাখ্যা দিয়েছেন যে সকল বড় বড় নবীর ছেলেকেও আল্লাহ নবুয়ত দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নবী আছে না নাই? ইসহাক আলাইহিস সালামের ছেলে নবী আছে না নাই? কিন্তু বিশ্ব নবীর ছেলে হবে, নবী হবে না, কেমন কথা? হুজুরের খতমে নবুয়তকে হেফাজত করার জন্য হুজুরের প্রাণের টুকরা সন্তানদেরকে আল্লাহ বিদায় করে দিয়েছে। কাসেমকে যখন হুজুর ধুয়াব, কানতে কানতে অস্থির হয়ে যাচ্ছিলেন রহমতের নবী, 8 বছরের কাসেম, কি চমৎকার চেহারা কাসেমে, হুজুর ধুয়াচ্ছেন আর চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর আপনি কাঁদছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার হৃদয়ে তো আমার সন্তানের জন্য ভালোবাসা আছে, তবে বিলাপ তোমরা করো না, আমার সন্তানের জন্য আমি কাঁদছি আর আমি মাওলার দরবারে পড়ছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা, আমি আমার মাওলার দরবারে পড়ছি। যারা শোকে পড়ে তাপে পড়ে ইন্না লিল্লাহ পড়ে, আল্লাহর হাবিব বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেয়। আর যারা চুল ছিঁড়ে বিলাপ করে এদের উপরে আল্লাহর লানত, এদের উপরে আল্লাহর কি লানত, আপনি চিৎকার করে কাঁদতে পারবেন না, বিলাপ করতে পারবেন না। আপনাদের এলাকায় বিলাপ আছে না নাই? বিলাপ কি করে বিলাপ করে কোন তো? আমি একবার শুনছি, হা রে খাইতে পাইলো না রে, আ ফালতু কোনো কথা নাই, আহারে কারেন্টের বাতি পাইলো না রে হো, এগুলোর কোনো ভিত্তি নেই। আপনি কাঁদেন, আপনার চোখে পানি থাকবে কিন্তু মুখে কোনো আওয়াজ থাকবে না, আপনি মুখে মুখে পড়বেন ইন্না লিল্লাহি, তাহলে আপনার জন্য জান্নাতে ঘর বানায় দিবেন কে? ওই ঘরের নাম হবো বাইতুল হাম, বাইতুল হাম। ওই ঘরে আপনি ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। সেঙ্গার সরে ঘর রাখলেন, অথবা এটা কি স্যার, বাড়ি ভাঙা সর্বনাশ, আল্লাহ কাছে বাড়ি বানাও, এর দিকে ভাঙিয়া ফেলে দিছে। হ্যাঁ ও বাড়ি ভাঙা, আচ্ছা না আমি তো ঢালি বাড়ি চিন্তা করছি, ভাঙা চিন্তা করি নেই, মুসলমানরা গড়ে বেশি, এই জন্য মুসলমান যেখানে রহমত সেখানে। ভারতে যখন মুসলমান শাসক ছিল, ভারতের হিন্দুরা সবচেয়ে বেশি আরামে ছিল, সবচেয়ে বেশি খেয়ে পরে খুশি ছিল, ঠিক কি না? মুসলমান যেখানে সব ধর্ম সুখী সেখানে। আমাদের দেশে হিন্দু ভাইয়েরা আশ্রা নাই, ব্যবসা করে কি না, বেশি না কম, কথা কন না কেন, তাদের মতো আরামের ব্যবসা কেউ কেউ করে না, টাকা কামাই করে এখানে জমা করে কোথায় সবাই জানে, একটা নাপিত তার পর্যন্ত ভারতে আপনার অ্যাকাউন্ট আছে। আমি ভোলায় মাহফিল করতে গেছি, গীতিশ আমার চুল কেটেছে, পরের বছর আমি আবার গেলাম, কইলাম গীতিষা কই, কয় গীতিষা ইলিশ মাছ লইয়া ভারত গেছে। ইলিশ মাছের সিজনে খুব বেশি ইলিশ মাছ সেখানে পাওয়া যায়। আমি কইলাম গীতিষারও ভারতে, কয় গীতিষা তো এখানে থাকে গরিবের মতো, ভারতে তার বাড়ি আসবে ভারতে। আমরা এতে আপত্তি জানাই না, কারণ মুসলমানের হৃদয়ের চেয়ে উদার কারো হৃদয় হতে পারে না। আমরা সব মানুষের জন্য দোয়া করি, ঠিক কিনা? তোমরা দোয়া করতে পারো না, আমাদের সব সময় দোয়া আসরা নাই। আমরা পাঁচ ওয়াক্ত নামাজে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এখানে সবার দোয়া আসরা নাই, আতিনা আমাদের সবাইকে দেন, ফিল দুনিয়া হাসানা দুনিয়াতে শ্রেষ্ঠ জীবন, ও ফিল আখিরাতে হাসানা আখিরাতে শ্রেষ্ঠ জীবন, ও কিনা আযাবান্নার সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। একটা লাশ সামনে নিয়ে আমরা শুধু লাশের জন্য দোয়া করি না, সমস্ত মানুষ আছরা নাই, প্রথম দোয়াটা নিজের জন্য করেন, আল্লাহুম্মাগফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, হাইয়েনা আমার জীবিতদেরকে মাফ করে দেন, ও মাইয়েতেনা মউতদেরকে মাফ করে দেন, ও শাহিদেনা উপস্থিতদেরকে, ও গায়েবেনা অনুপস্থিতদেরকে, ও দাকারিনা পুরুষদেরকে, ও অনসানা মহিলাদেরকে, আল্লাহ আমাদের যাদেরকে জীবিত রাখবেন সবাইকে ইসলামের উপর আপনি জীবিত রাখে, আর যাদেরকে নিয়ে যাবেন সবার মুখে জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে সবচেয়ে বেশি আদর করতেন। হুজুর সাল্লাম বলতেন, আমার কাছে ভালোবাসার করে দেয়া হয়েছে সুগন্ধি, তারপরে মায়ের জাতিকে, আল্লাহু আকবার। যত নির্যাতিতা মেয়ে তাদেরকে রানীর আসনে বসিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, বিধবা মেয়েদের কোনো জায়গা কোথাও নাই। হিন্দু ধর্মে বিধবা মেয়েদের কোনো দামই নাই। মেয়েটা যদি বিধবা হয় স্বামীর সাথে জ্বলন্ত চিতায় জ্বলতে হয়, এটা ছিল তাদের নিয়ম। একজন ইংরেজ এই নিয়মটা রহিত করলেন, কিন্তু গত 10 বছর আগেও ভারতে একটা স্বামীর সাথে তার স্ত্রীকে জ্বলন্ত চিতায় জ্বলতে হয়েছে। আর আমার নবী বলেছেন, যেই ঘরে বিধবা আছে সেই ঘরে সবচেয়ে বেশি বরকত আছে। বিশ্ব নবী 13টা বিয়ের মধ্যে 12টাই হলো বিধবা, সবচেয়ে বড় বিধবাকে নিজের রানীর সিংহাসনে তিনি বসিয়েছে। খাদিজাতুল কুবরার জন্য হুজুর দোয়া করতেন, আর বলতেন, আমার আল্লাহর আরশের নিচে জমিনের উপরে খাদিজার চেয়ে কোনো শ্রেষ্ঠ মহিলা নাই। এই খাদিজা 3-3 বার বিধবা হওয়া খাদিজা বিশ্বনবী তাকে রানীর আসনে বসিয়েছেন, সুবহানাল্লাহ। হুজুর বলতেন, আমার খাদিজা যদি জীবিত থাকতো আমি কখনো দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হতাম না। বিবিদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, মেয়ে হিসাবে মেয়েদের সম্মান, এবার বিবি হিসাবে সম্মান দিচ্ছেন কে? হুন্না লিবাসুন লাকুম, তোমার বিবিরা তোমার পোশাক, তুমি হলা বিবিদের পোশাক। পোশাক মানুষের 5টা উপকার করে, কয়টা? 5টা উপকার করে। প্রথম হলো পোশাক মানুষের শরীরকে ঢেকে রাখে, শরীরকে কি করে? ঢেকে রাখে। পোশাক কখনো মানুষের বদনামী করতে পারে না, পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায়, পোশাক মানুষকে হেফাজত করে, পোশাক সবসময় মানুষের শরীরের সাথে লেগে থাকে, ঠিক কিনা? আপনি আপনার স্বামীর সৌন্দর্য বাড়াবেন, স্ত্রীর সৌন্দর্য বাড়াবে, স্বামী স্বামীর সৌন্দর্য বাড়াবে স্ত্রী। বিশ্বনবী আয়েশাকে বড় বেশি ভালোবাসতেন, কিন্তু কোনো বিবির থেকে আলাদা কোনো ফ্যাসিলিটি দিতেন না, কিন্তু মনের টান আয়েশার প্রতি বেশি না কম, বেশি। এই জন্য মা আয়েশা বলছেন, আল্লাহ 5টা নেয়ামত আমাকে দিয়েছেন, কারণ বিশ্বনবী আমাকে গোপনে গোপনে বেশি ভালোবাসতেন। হুজুর কখনো আমাকে একটা সময় দেন নাই, অন্য বিবিদেরকে যা খাওয়াতেন আমাকেও তাই খাওয়াতেন, অন্য বিবিকে যা সময় দিতেন আমাকেও তাই দিতেন। তবে বৃদ্ধা বিবিরা কখনো কখনো নিজের সময়টা আমাকে দান করে দিতেন, একই রকমের কাপড় দিতেন, যেহেতু বিশ্বনবীর মনের টান আমার প্রতি বেশি, আল্লাহ আমাকে 5টা নেয়ামত দিয়ে ধন্য করেছেন। সবচেয়ে অল্প বয়সে আমি বিশ্বনবীর বিবি হওয়ার গৌরব অর্জন করেছি। বিশ্বনবী আমার কোলে মাথা রাখা অবস্থায় আল্লাহর কোরআন হুজুরের উপর নাজিল হয়েছে, আমার কোলে মাথা রেখেই হুজুর দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরেই চিরনিদ্রায় শুয়ে আছে, আর আমার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দান করেছে। আল্লাহু আকবার। এরপরে মা হিসাবে মর্যাদা আছে না নাই? কি মর্যাদা দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদের অনেকেই আমাদের দেশে দেখবেন ডাবল বিয়ে করে, করেন অসুবিধা নাই, কিন্তু আল্লাহ বলেছেন
যদি ইনসাফ করতে না পারো কয়টা কথা কন নাকি ফানকাহু মা তাবালাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা ইউ ক্যান ম্যারি 2 3 4 ইফ ইউ আর আনএবল টু মেক জাস্টিস অ্যামং ইওর হোল ওয়াইফ স্টে অন ওয়ান দুইটা বিয়ে করো তিনটা করো চারটা করো কিন্তু ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারলে কয়টা ফাওয়াহিদা একটা একটার হকিত আদায় করতে পারে না বুড়াটারে বাস নষ্ট হয়ে গেছে জোয়ান একটারে বিয়ে করে ফুর্তি আমদ করে এরকম ডাকাইতে আসে না অবশ্য আপনাদের মতলবে নাই এগুলো এগুলি বাহিরে আছে বেশি কথায় কথায় বিবিকে মারে এরকম বেয়াদবাসেরা নাই আল্লাহর কোরআন বলছে বিবিকে তুমি চালনা করতে হলে বিবি যদি বেনমাজি হয় বিবি যদি বেরোজগারি হয় বিপদদিঘি হয় তাদেরকে তোমরা ওয়াজ করো কি করো ওয়াজ করো ওয়াজের পরিবেশ তাদেরকে সৃষ্টি করে দাও যদি ওয়াজে কাজ না হয় অহজুরুহুন্না ফিল মাদাজিআ বিছনাটা আলাদা করে দাও যদি সেটাতেও কাজ না হয় ফাদরিবুহুন্না হালকা মারো কিন্তু হুজুর বলেছেন মুখে মারতে পারবা না কোথায় মুখে মারতে পারবা না অঙ্গ হানি করতে শরীরে দাগ লাগানো মারবেন কেমনে আপনি বিশ্বনবী সাল্লামের উপর কথা বলবেন হুজুর ছিলেন ভাষার সবচেয়ে বড় পণ্ডিত সুবহানাল্লাহ আল্লাহর হাবিব যে শব্দ চয়ন করেছেন কিয়ামত পর্যন্ত হুজুরের উপর কেউ শব্দ চয়ন করতে পারবে না তিনি কোন বিদ্যালয়ে পড়েন নাই বলতেন না আরাবকুম আমি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আরবি জানি আনান নবী লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব আল ইলমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারিন কাসিহাবি বিলা মাতার এমন ছন্দযুক্ত কথা হুজুর বলতেন এখনকার আরবিতে এমএ পাস করে এমন কথা বলা সম্ভব না এত সুন্দর কথা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু মারা যেহেতু যাবে না আদর করবেন কোন নবী বিবির গায়ে হাত তুলে নেই দুই নবীর বিবি ছিলেন কাফেরা দুই বিবির জন্যই হেদায়েতের দোয়া করেছেন সারা জীবন দুই নবী নূহ এবং লূত আলাইহিস সালাম কোন নবী এই পৃথিবীর সমস্ত কাফেরের জন্য দুই নবীর বিবিকে আল্লাহ আদর্শ করেছেন আর সমস্ত মুমিনের জন্য কাফেরের বিবিকে আল্লাহ আদর্শ করেছেন দরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন ফেরাউনের বিবি হয়ে গেছে মুমিনের আদর্শ আর নবীর বিবি হয়ে গেছেন কাফেরের আদর্শ হেদায়েতের মালিক কে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ ছাড়া হেদায়েত দেওয়ার ক্ষমতা কারো নাই কোনো মানুষ কোনো মানুষকে হেদায়েত দিতে পারে না হেদায়েতের টোটাল মালিকানা কার এবার মা হিসাবে মেয়েদের মর্যাদা দিচ্ছেন কে আল্লাহ বলছেন তোমার মায়ের মর্যাদা তোমার আব্বার থেকে কয় গুণ বেশি তিন গুণ কারণটা কি তিন গুণ মায়ের কষ্ট বেশি না কম পেটে ধারণ করেছেন কে কষ্ট সহ্য করেছেন কে দুই বছর দুধ পান করিয়েছেন কে এই জন্য মায়ের হক তিন গুণ বেশি পিতার সম্পত্তিতে মেয়ের হক আছে না নাই জামাইয়ের সম্পত্তিতে আছে না নাই ছেলের সম্পত্তিতে আছে না নাই কিন্তু মেয়ের জন্য কোনো খরচ নাই একটা মেয়ে যদি সারা জীবন স্বামীর সংসারে এক পয়সাও খরচ না করে মেয়ে গুনাহগার হবে না মা হিসাবে এই মেয়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে মেয়েটা যদি কষ্ট না করত তোমরা পুরুষেরা বাপ হতে পারতা না ঠিক কিনা বাপ হওয়ার জন্য পুরুষের কষ্ট বেশি না মেয়ের জোরে বলেন আপনি তো সামান্য একটা কাজ করে আপনার দায় শেষ হ্যাঁ ও বসার সুযোগ পেতেন আপনারা বসতে পারতেছেন না আমি কালকেই বলেছি আনিসকে যে তোমাদের প্যান্ডেলটা ছোট হয়ে গেছে আল্লাহ কবুল করুক আরো চিৎকার করে বলেন আমিন এটা কোনো ব্যক্তির বড়াই না এটা আল্লাহর কোরআনের বরকত আলহামদুলিল্লাহ বলেন এটা বিশ্বনবীর রহমত আলহামদুলিল্লাহ বলেন সাল্লাল্লাহু একটু ভাইদেরকে জায়গা করে দেন একটু সামনের দিকে আসেন আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا وعلى آل سيدنا لا
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি।
এই পৃথিবীতে প্রথম আল্লাহ শুকরিয়া করেছেন একজন মানুষ, তিনার নাম কি জোরে বলেন?
এই পৃথিবীতে প্রথম আল্লাহর প্রশংসা করেছেন একজন মানুষ কি নাম? ওনার সাথে ওনার বিবি আছে না নাই? পুরুষ আছে যেখানে, মহিলা আছে সেখানে। জান্নাতে দুইজনকে বানালেন, একজন আদম আরেকজন কে? হাওয়া। আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে প্রথম স্থান গ্রহণ করলেন কে? জোরে বলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এজন্য মায়ের প্রশংসা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ও গো মা তুমি, বলেন ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারে হাত, যদি না পেত মায়ের মায়ারে হাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত।
মসজিদে নববীতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাদিস পড়াচ্ছেন, হঠাৎ করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দেখলেন একজন শুকনা শরীরের মহিলা মসজিদে নববীতে ঢুকেছে। বিশ্বনবী উঠে গেলেন, উঠে গিয়ে নিজের রুমাল ওই মহিলাকে বিছিয়ে দিলে। সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে তাকানো, কোন মহিলা পৃথিবীতে এমন আছে যিনি বিশ্বনবীর চাদরের উপরে বসতে পারে? মহিলা বসলেন চাদরের উপর, বিশ্বনবী ছাত্রের মতো মহিলার সামনে বসলেন, দীর্ঘক্ষণ কথা বললেন। এবার মহিলা হুজুরের মাথা মুছে দোয়া করছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, হুজুর দরজা পর্যন্ত ওই মহিলাকে আগিয়ে দিয়ে আসলেন। ফিরে আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, হুজুর বুঝলাম না কোন মহিলা পৃথিবীতে এমন আছে যেই মহিলা বিশ্বনবীর চাদরের উপর বসার ক্ষমতা রাখে, কোন মহিলা এমন আছে যেই মহিলা বিশ্বনবীর মাথা ধরে আদর করে দেয়। হুজুর কেঁদে ফেললেন আর বললেন, আমার সাহাবীরা, মায়ের আদর আমার তেমন নসিব হয় নাই, আমার যে দুধমা তিলে তিলে আমাকে বড় করেছেন সেই হালিমাতুস সাদিয়া আমাকে দেখতে এসেছেন, সে মায়ের জন্য আমার চাদরটা আমি বিছিয়ে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর কাছে এসে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কমপ্লেইন দিলেন, হুজুর আমি বিয়ে করেছি, এখন আমার বিবিকে আব্বা তেমন দেখতে পারেন না। একদিন দিলেন, দুই দিন দিলেন, তৃতীয় দিন আল্লাহর হাবিব ডেকে বলেন, ইয়া বুনাইয়া ইসমা, হে সব্বাদস শুনো, জান্নাতের দুটি দরজা, একটির নাম আব্বা আর একটির নাম আম্মা, এই দুই দরজার সাথে কি আচরণ করবা এবার তুমি ঠিক করে নাও। বিশ্বনবী ফাতেমক্কায় আসছেন, আবওয়া নামক জায়গাতে এসে সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা একটু এখানে দাঁড়াও, আমি একটু আমার মায়ের কবরটা দেখে আসি, তবে তোমরা কেউ কেঁদো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে দেখতে গিয়ে দরদর করে কাঁদতে শুরু করলেন। রহমতের নবী, হাজার হাজার সাহাবী কাঁদছেন, রহমতের লিল আলামিন ঘুরে এসে বললেন, আমি না নিষেধ করেছি, তোমরা কেঁদো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর আপনার চোখ ভিজা দেখলে আমাদের চোখগুলো আমরা শুকনা রাখতে পারি না, আমরা আমাদের কলিজার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। হুজুর বললেন, ওয়াজাদাতনি রাহমাতুহা ফাবাকাইত, ওই যে ছোটবেলায় আমার মা আমাকে কুলে করে করে আদর করেছেন, মায়ের সেই স্মৃতিগুলো আমার মনে পড়েছে, সেই জন্য আমার চোখ বেয়ে বেয়ে পানি ঝরেছে। একজন মাকে এত বেশি সম্মান করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একবার দেখলেন হুজুর রাতের বেলায় দোয়া করছেন, হাত তুলে তুলে বলছেন, হে আল্লাহ কিয়ামতের কঠিন দিনে আমার যখন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে ভুলে যাবে, পিতা তার সন্তান ছেড়ে পালিয়ে যাবে, সেই কঠিন দিনে আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। আয়েশা বলছেন আমি হাত নামিয়ে ফেললাম, বিশ্বনবীকে বললাম, 25 বছরের যৌবনে 40 বছরের এক প্রৌঢ়া মেয়েকে আপনি বিয়ে করেছেন, তার চেয়ে সৌন্দর্যপূর্ণ কোনো নারী কি আপনার জীবনে আসেনি? রাহমাতুল্লিল আলামিনের চেহারা আগুনের মতো লাল হয়ে গেল। হুজুর বললেন, খবরদার আয়েশা, আমার সন্তানের মা, আমার খাদিজা, আমার খাদিজার বিরুদ্ধে খবরদার কখনো কোনো মন্তব্য করবা না। তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, এই মক্কার জমিনে যখন একটা মানুষ আমার পাশে ছিল না, সমস্ত সম্পদ দিয়ে খাদিজা আমার পাশে দাঁড়িয়েছে। গভীর রজনীতে আমি যখন বাড়ি ফিরে আসতাম, আমি তখনও নবুয়ত গ্রহণ করি নাই, এসে একটা টোকা দিলে খাদিজা দরজাটা খুলে দিতে। আমি বলতাম, খাদিজা আপনি ঘুমান না, তিনি বলতেন, আপনি যতক্ষণ ঘরে আসেন না আমি এই দরজাটাকে বিছনা বানায় এখানে দাঁড়িয়ে থাকি, আপনি এসে নক করলে যদি বেয়াদবি হয়ে যায় সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে থাকি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসতেন খাদিজাতুল কুবরা, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খাদিজার জন্য অনেক নেয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন। কবরের আজাবের কথা বললেন মা খাদিজাকে, তিনি কাঁদা শুরু করলেন, আল্লাহর হাবিব চোখের পানি মুছে দিয়ে বলছে, খাদিজা তুমি কেঁদো না, তোমার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, তোমার ঋণ আমি শোধ করতে পারবো না খাদিজা, তবে শুনো একটা কথা বলে দিচ্ছি, কে আগে মারা যায় জানি না, তুমি যদি আমার আগে আমার কাছ থেকে চলে যাও, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কবরে মাটিতে রেখেই তোমাকে আমি ফিরে আসবো না, আমি অপেক্ষায় থাকবো কখন মন কিন্ন কিরাসে তোমার পক্ষ থেকে আমি তোমার প্রশ্নের জবাব গুলো মন কিন্ন কিরিকে দান করে দেব। বিশ্বনবীর জীবনের সবচেয়ে যন্ত্রণার বছর যে বছর খাদিজাতুল কুবরা বিদায় হয়ে গেলেন, একই বছর আবু তালেব বিদায় হয়ে গেলেন, এই বছরটাকে বলা হয় যন্ত্রণার বছর, আমুল হুজন, সবচেয়ে দুশ্চিন্তার বছর ছিল বিশ্বনবীর জীবনে এটা। খাদিজাতুল কুবরা চলে গেলেন, হুজুর তাকে ধোয়ালেন কবরে দিয়ে, দুপুরের রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন রাহমাতাল্লিল আলামিন, আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠিয়েছেন, যাও আমার নবীকে বলো খাদিজার প্রশ্নের উত্তর নবীকে দিতে হবে না, আমি আল্লাহই খাদিজার উত্তরের ব্যবস্থা করে দেব, কারণ আমার খাদিজা আমার খুশির জন্য নবীর খেদমত করেছে, আমি তাকে ঠকাবো না, কারণ এই খাদিজা জীবদ্দশায় আল্লাহ নিজে খাদিজাকে সালাম দিয়েছে। জিব্রাইল আমিন সমস্ত ফেরেশতাদের সরদার, তিনিও যখন দেখতেন খাদিজাতুল কুবরা আসতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থেকে তিনি উঠে যেতেন আর বলতেন, মা খাদিজা আসতেছে, খাদিজার জন্য আমি জায়গা করে দিলাম, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন মা খাদিজাকে সালাম দিয়েছেন, হুজুর আমার সালামটাও মা খাদিজার কদমে দান করে দিয়ে। এজন্য যারা আল্লাহর শুকরিয়া আদায় করে তারা কখনো কোনো মানুষের উপর জুলুম করতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদের সাথে সবচেয়ে আনন্দের সময়গুলো কাটাতেন, মনের কথাগুলো বিবিদেরকে বলতেন। শালিক, ওই যে ভাসর এবং দেবরকে হুজুর বলেছেন আল হুমা হুয়াল মউত, ভাসর দেবরের সাথে যারা দেখা দেয় তাদের ঈমান মারা যায়, তাদের ঈমানের মৌত হয়। বাহির থেকে একটা লোক এসে একটা মেয়ের উপর আক্রমণ করাটা সহজ না, কিন্তু ঘরে যদি পর্দার ব্যবস্থা না থাকে যে কোনো সময় অঘটন ঘটার সম্ভাবনা আছে না নাই, কথা বলেন না কেন? শালির সাথে সিনেমা হলে যায়, এরকম নজির তো বেশি মতলবে নাই, সিনেমা হলে নাই, আলহামদুলিল্লাহ বলেন, এর কিছু লোক কয় আছে, ও ঘরে ঘরে আছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আরো জোরে বলেন আমিন। ভালো ভালো কোরআনের ক্যাসেট এখন আছে না নাই, আলহামদুলিল্লাহ এগুলো চালা, আপনার বাচ্চাকে আপনি যা শেখাবেন তিনি তাই শিখবেন, এই জন্য আল্লাহর হাবিব বলতেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা সুম্মা আবওয়াহু ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি, প্রত্যেকটা শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে, তার পিতামাতা কাউকে খ্রিস্টান বানায়, কাউকে অগ্নি উপাসক বানায়, কাউকে ইহুদি বানায়, আপনার ছেলেকে ছোটবেলা থেকে যদি ইসলাম না শিক্ষা দেন ছেলেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য রবের শিক্ষা দিবেন সবার আগে, কার হুকুম? আল্লাহর হুকুম। মা আয়েশা বলছেন, আমরা ঘরের ভিতরে, বিশ্বনবী একদিন আসলেন, আমি আর আমার বোন সাফিয়া পাশাপাশি দুই সতীন আমরা বসে আছি, কি বলে দুই বিবিকে কি বলেন, সতীন না অন্য কিছু, আচ্ছা সতীন, হুজুর আমাদের দুইজনের মধ্যখানে বসলেন, সুবহানাল্লাহ বলবেন না, বসে কথা জিজ্ঞেস করছেন, আমি বললাম হুজুর সারিদ রেধেছি, সারিদ ছোট্ট গোস্তকে টুকরা করে করে দিয়ে দিয়ে লম্বা ঝোল দিয়ে হুজুর এটা পছন্দ করতেন, রুটি চুবিয়ে খেতেন এটার ভিতরে, এটাকে সারিদ বলা হয়। এই দুধ এত মানুষের সামনে খেলে তো চোখ লাগবে। আপনারা একটু বিসমিল্লাহ বলে ফু দিয়ে দেন, দেন আর নজর লাগবে না, নইলে আমি আপনার ঘরে না দিয়ে খেলে হুজুর খান, আপনি কদ্দুর খায় আমার দেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আসলে নামের একটা বরকত থাকে। ওসমান রাদিয়াল্লাহু ছিলেন এত লজ্জাশীলা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যার তিনি জামাতা, আল্লাহ তিনাকে জিন্নুর আইন বলে আখ্যায়িত করেছেন। আপনি কোনো ছেলেকে নূর বলা হয়নি কিন্তু মেয়েদেরকে নূর বলা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। হুজুর বলতেন আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি ওসমানের হাতে তুলে দিতাম, আমার ওসমানের আমল দেখে ফেরেশতারাও লজ্জাবোধ করে। আল্লাহু আকবার, তাবুকের যুদ্ধে হুজুর 10,000 স্বর্ণ মুদ্রা হুজুরের কোলে ঢেলে দিয়েছেন। আল্লাহর হাবিব এগুলো নাচছেন আর বলছেন ওসমান তুমি তো স্বর্ণ মুদ্রা দাও নাই, আল্লাহর জান্নাত তুমি খরিদ করে নিয়েছো। 1,000 ওট দিয়েছেন, কয় হাজার? 1,000 ওট এখন বাজারে দাম করেন, আমি দাম হিসাব করেছি 1,000 ওটের সবচেয়ে কম দাম হলো মাত্র 10 কোটি টাকা। সবচেয়ে লাডুয়া লাডুয়া ওই যে মরা ওট যেগুলো আমাদের দেশে কিছু লোক ওটের ব্যবসা করে না, গাল ভাঙা, হের গালের চেয়ে ওটের গাল ভাঙা, এগুলোর গোবর এগুলোর দুধ এগুলো বিক্রি করে, এই মরা ওটগুলো আনে 60-70,000 টাকা দিয়া। আর সেদিন ওসমান যে ওটগুলো দিয়েছেন সেই ওটগুলো হলো সবচেয়ে তাজা ওট, দানের হাত ছিল সবচেয়ে প্রশস্ত, আলহামদুলিল্লাহ বলেন। কারণ ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রথম যুগে যে সাহাবীরা সবচেয়ে বেশি কষ্ট করেছেন তাদের মধ্যে তিনি একজন। আবুসিনিয়া যখন হিজরত করেন প্রথম হিজরত করে ওসমান রাদিয়াল্লাহু আনহু, কারণ তিনি যেদিন থেকে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিনি আর চাচা তাকে পিলারের সাথে বেঁধে সারা রাত পিটাতো। এজন্য যখন হিজরতের জন্য প্রথম আল্লাহ হিনাজিল করলেন আবু সিনিয়ায় প্রথম গ্রুপের সাথে বিশ্বনবী নিজের জামাতাকে সিনিয়ায় পাঠিয়ে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন আমি সারিদ রাঁধলাম, আমার বোনকে বললাম বোন তুমি খাবে নাকি, মেয়েদের মধ্যে একটা গোজামি আছে না নেই কথা কন্যাকে, মেয়েরা যদি না করে এটা হা করাটা খুব কঠিন, খামু না। এখন আপনি করলেন যে তোর বাপে খাবে তাহলে পরিবারও শেষ সংসারও শেষ। আপনাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিবিদের রুচি তিনি জানতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কুস্তি দেখা পছন্দ করতেন, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ঘোড়া পছন্দ করতেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা খাওয়া পছন্দ করতেন, সব বিবিদের রুচি জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনি আপনার বিবিদের রুচি জানেন, কিছু বিবি আছে শাড়ি পছন্দ করে আছে না নাই, কিছু আছে আংটি পছন্দ করে আছে না, কিছু আছে বাপের বাড়ি যাওয়াটা পছন্দ করে আছে না, আপনি তার ওই রুচির জিনিসটা ধরে তাকে কথা বলেন দেখবেন যে সে স্বাভাবিক হয়ে গেছে, রাগ করছে খুব বিবি, আপনি বলেন বিবি দুইটা শাড়ি দেবো, দেখবেন যে তিনটা দেবো, কোন সময় দিবা, রাগ কিন্তু শেষ, রাগ কি হয়ে গেছে শেষ। সাফিয়া বললেন আমি খামু না, আয়েশা বললেন তোর বাপে খাবে, সতীদের মধ্যে একটু ঠেলা ঠেলি আছে না কথা কন্যাকে, গোস্তের ঝোল নিয়ে মুখে লাগায়া দিছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচার দিলেন হুজুর দেখেন আয়েশা আমার মুখে কি লাগাইছে, হুজুর বললেন তুমিও লাগায়া দাও, এবার দুইজনের চেহারা এক হয়েছে, এবার দুইজনে মিলে খাও। সুবহানাল্লাহ কইলেন না, আমরা যদি হইতাম দুইটারে কিলাইতাম, যে কুত্তা মেজাজ আমাদের ঠিক কিনা, যেই ঘরে সতী আছে সেই ঘরে মামলা আছে সারাদিন, ঘরের থেকে আসে ওই কইরে শুরু হইলো একটার উপর, কে কইছে কে তোরে এই দুই শয়তান ঢুকায়া ঘরের ভিতরে এই ফাজদামি করার জন্য, ইনসাফ করতে না পারলে কয়টা, একটা ফাওয়াহদা, কার আইন কার আইন, আমার দেশের মতো ভালো মেয়ে পৃথিবীর কোথাও নাই, আমি এই ছোট্ট বয়সে প্রায় 80টা দেশ আলামারে ঘুরেছি, একবার দুইবার না, বাংলাদেশের এই পাশ থেকে এই পাশে যেরকম ঘুরছি আমি রোল করছি, সারা ইউরোপের সবগুলো দেশ, রাশিয়ার সবগুলো দেশ, এশিয়ার সবগুলো দেশ এরকম রোল করছি আমি, শুধু আমেরিকার বান্দরদেরকে একটু বাদ রাখছি এই বছর, সাইজ করবো আল্লাহ যদি আসে, আল্লাহ যদি তৌফিক দেয়, ওই টুইন টাওয়ারের সময় ঠান্ডা হোক। তো আমি দেখেছি বাংলাদেশের মেয়েদের মতো ধৈর্যশীলা মেয়ে পৃথিবীর কোথাও, আমাদের রান্নাবাড়া করে কে কথা বলেন, কাপড়গুলো ধোয় কে, ঘর পরিষ্কার করে কে, ছেলেদেরকে কোলে নেয় কে, মায়ের খায় কে, মিলায় মিলা করতেছে দেখেন কত বড় ডাকা এটাকে একটা। আহারে ওমর ফারুক রাদিয়াল্লাহর কাছে সিরিয়া থেকে একজন লোক আসলেন তিনার বিবির ব্যাপারে বিচার দিবেন, তো তিনার ঘর ছিল বেড়া, ওই যে খেজুর পাতার বেড়া, কি পাতা, খেজুর পাতার ভিতর থেকে কথা বললে বাহিরে শোনা যায় কিনা। এখন ওই লোকটা শুনছেন ওমর ফারুক রাদিয়াল্লাহর বিবি খুব কড়া কড়া কথা ওনাকে বলছেন, তিনি রওনা হয়ে গেলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু ঘর থেকে বেরিয়ে দেখে লোকটা রওনা হয়ে গেছে, বলল ভাই আপনি না কি জন্য এসেছিলেন, কামার হয়ে গেছে, কি হয়েছে বেটা দিগা, ওমর ফারুক ডাক দিলে ফিরে যাওয়ার ক্ষমতা কারো নাই, সুবহানাল্লাহ কইবেন না, একজন মানুষকে ইবলিস সবচেয়ে ডরাইতো তিনি হলেন ওমর, তিনি কে, ওমর আসাদ্দুহুম ফি আমরিল্লাহ, ওমর কোন পরোয়া নাই, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো নেতা যদি বাংলাদেশে হতো ইসলামকে নিয়ে কেউ বান্দরামি করতে পারতো না, ঠিক কিনা বলেন, আমার নবীকে বিড়াল বানায় প্রথম আলোর মতো উচ্ছিষ্ট পত্রিকা, আমি ওই ফখরুদ্দিনের সময় বলেছিলাম এই শয়তানটাকে ফাঁসি দাও, বিশ্ব নবীকে যারা বিড়াল বলবে পৃথিবীতে বেঁচে থাকার তাদের কোনো অধিকার নাই, কারণ এই জমিন আকাশ আল্লাহ বিশ্ব নবীর জন্য উৎসর্গ করেছেন, ঠিক কিনা। ফখরুদ্দিন মিয়া আমারে কইলো যে এত গরম গরম কথা টেলিভিশনে বলবেন না, আমি বললাম ফখরুদ্দিন আমি তোর কণ্ঠ তোর খায়া কথা বলি না, খাই কার, কার খাই, এখন তুই কোথায় ফখরুদ্দিন, আমরা তো আছি ময়দানে, ঠিক কিনা বলেন, আমাদেরকে রেখে দিবেন কে, আমাদের জন্য দোয়া আছে না নাই, আর বাংলাদেশের 15 কোটি মানুষ তোর জন্য জুতা নিয়ে রেডি আছে, আমার নবীর কোনো বিচার হয় নাই, সিজর দিয়ে আল্লাহ 5 লক্ষ লোককে দুনিয়া থেকে বিদায় করে দিল, কারণ রহমতের নবীর উপরে যদি কোনো কিছু আছে সেই জমিনে বিচার না হলে আজাব আসে না নাই, কথা বলেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এতটা মর্যাদা দান করেছেন, রাসূলের উপর কথা বলার অধিকার পৃথিবীর কারো নাই, হারাম করে দিয়েছেন কে, নামাজ পড়েছো রোজা করেছো নবীর উপর কথা বলবা আমলগুলো চিরতরে বরবাদ করে দিবেন কে, আনতাহবাতা আমালুকুম কোনো আমল তোমার কাজে লাগবে না, একটা আমল থাকবে না সব নষ্ট হয়ে যাবে, এই জন্য রাসূল যে শিক্ষা নীতি দিয়েছেন সেটাই তোমাকে মানতে হবে, তার বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা। সেইদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু লোকটাকে মসজিদে নববীতে বসালেন, মসজিদে বসালে এই রহমত আছে না নাই, মসজিদকে সবচেয়ে বেশি ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, কি রহমতের নবী পেয়েছেন আন্দাজ করতে পারেন না, আমার নবী ঘর থেকে মসজিদে এসেছেন ওই রাস্তাটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে, হুজুরের কদমের পরশ লেগেছে ওটা জান্নাতের বাগান হয়ে গেছে, সুবহানাল্লাহ, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর আর এই মিম্বারের মধ্যখানে জায়গাটা জান্নাতের বাগান, সারা পৃথিবীর হাজিরা গিয়ে প্রতিযোগিতা করে কে সেখানে বসবে, সুবহানাল্লাহ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওখানে দাঁড়িয়ে ইমামতি করার ক্ষমতা কারো নাই, সেজন্য সেখানে পিলার দিয়ে একটা উঁচু জায়গা করে রাখা হয়েছে, সেখানে কেউ বসে না, ওই সামনে ইমামরা নামাজ পড়ায় আর ওটার সিঁড়িতে দাঁড়িয়ে মসজিদে নববীর খুতবা দেয়া হয়, সেদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাকে মসজিদে বসালেন, বসিয়ে বললেন ভাই তুমি না এসেছিলে, কয় হুজুর আমার বিবি এত কড়া কথা আমারে বলে না যতটা বলে আপনার বিবি, এবার ওমর ফারুক বললেন শুনো ভাই আমার বিবি যেই ঘরে থাকে ওই ঘরটা কার, আল্লাহর ঘর, আল্লাহর ঘর তো সবই, অল্প সময়ের জন্য আমাদের আছে না নাই, কথা কন না কেন, ঘর আল্লাহর, এখন আপনারা আপনার ঘর থেকে বাইর করে দিয়ে একজন যদি কয় তুই বাইর আমি হোম আল্লাহর ঘর, ও দিবেন আপনি, কথা কন না দিবেন, ওই যে এক মসজিদের ফ্যান চুরি করতে গেছে কিছু গাঁজা ঘর, তো ইমাম সাহেব বললো এই কিরে ফ্যান নামে সত্য কে হাজা বাইতুল্লাহ নাহনু আব্দুল্লাহ, এটা আল্লাহর ঘর আমরা আল্লাহর গোলাম, আপনি কে ডাক, এখন ইমাম সাহেবদেরকে বুদ্ধি দেন কে, আল্লাহ ইমাম সাহেব কয় হাজাল কিলো কিলুল্লাহ, এই কিলো আল্লাহর কিল তুল্লাইকে রেডি করছে। অল্প সময়ের জন্য আমাদের তত্ত্বাবধানে আছে, ঠিক কিনা? এবার ওই লোকটি বলল, হুজুর আপনার ঘর ছেলে মেয়েগুলোকে যে লালন পালন করে, ছেলে মেয়েগুলো কার আপনার? এই যে ঘরের কাজগুলো করে, এই কাজগুলো কার করার কথা ছিল? ওমর ফারুক আপনার। এবার তিনি বললেন, শোনো ভাই, একটা মেয়ে নিজের বাপ মা ভাই বোন সব ছেড়ে এসে আমার ঘরে পড়ে থাকলো, আমার ঘর পাহারা দিল, আমার ছেলে মেয়েদের খেদমত করলো, আমার জন্য রান্নাবাড়া করলো, আমি যদি তার দুইটা কথাও শুনতে না পারি আমি কি অধিকার তাকে দিলাম? লোকটা খুশি হয়ে বলল, হুজুর আমি আর কোনোদিন আমার বিবির সাথে কোনো ঝগড়ায় যাব না। লা তানসাউল ফাদলা বাইনাকুম, তোমার একজনের উপর আরেকজনের করুণা তোমরা ভুলে যেও না। কার কথা? দুইজন শেয়ারের মাধ্যমে চলো। ওমর ফারুক নিজের বিবির কাছে মাপ চাইলেন, বিবি ওনার কাছে মাপ চাইলেন। মাপ আছে যেখানে রহমত আছে সেখানে বরকত আছে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা আলীকে বললেন, আলী আমার মনে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কারণ আমার আব্বা খোশখবরে দিয়েছেন প্রথম আমি আব্বার সাথে মিলিত হব। ও আলী, আমি যদি চলে যাই আমাকে মাফ করে দিও, আমি তোমার ঠিক মতো খেদমত করতে পারি নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাতেমা যেভাবে তোমাকে রাখা দরকার আমিও তোমার কদর করতে পারি নাই, আমাকে মাফ করে দিও। তবে শুনো, রাতের বেলায় আমার জানাজা করে দিও। তিনি বললেন, কেন ফাতেমা? ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এই জন্যই রাতের বেলা আমার জানাজা করবা, দিনে যদি আমার জানাজা করো আমার কাফনের উপর দিয়ে মানুষ দেখবে বিশ্ব নবীর মেয়ে কতটুকু লম্বা আর কতটুকু চৌড়া ছিল, একটুকু যেন আমার পর্দার খেলাফ না হয়, রাতের বেলায় অল্প কিছু মানুষকে হাজির করে তুমি আমার জানাজা করাইয়া দিও। এই ফাতেমাতুজ্জাহরা নিজের স্বামীর গোপন দোষগুলোকে কিভাবে ঢেকে রেখেছেন দেখেন। বিশ্বনবী জোহরের পরে প্রায় সময় ফাতেমাতুজ্জাহরার ঘরে চলে যেতেন, হুজুরের পাশেই রেখেছেন সারা জীবন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে। গিয়ে দেখেন মা ফাতেমা বসে বসে নামাজ পড়ছেন। হুজুর বললেন, ফাতেমা আমি তোমার বাবা, আমি তো এখনো বসে নামাজ পড়ি না, তুমি কেন বসে নামাজ পড়ছো মা? মা ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আব্বা এই সময় আপনি আমার ঘরে আসবেন, আমি জানি আমি যেই কাপড়টা পরেছি এই কাপড়ের মধ্যে অসংখ্য ছিদ্রি আছে, আমি এই ছিদ্রিওয়ালা কাপড় পরে দাঁড়িয়ে নামাজ পড়লে সেই আলীর উপর আপনার মন খারাপ হয়ে যাবে, আপনার মনটা যেন খারাপ না হয় আমি বসে বসে নামাজ পড়ছি, যাতে আমার স্বামীর ব্যাপারে আপনার কোনো মন খারাপ না হয়, এই জন্যই আমি বসে বসে নামাজ আদায় করছি। মায়েরা, এনজিওর গোষ্ঠীগুলো আমাদেরকে ইসলাম থেকে সরাচ্ছে। আজকে সকালে আমি অসংখ্য ছেলেকে দেখলাম, ছেলেগুলো ফোরকানিয়াতে যাচ্ছে না, ছেলেগুলো কোরআন পড়ছে না, এনজিওর অখাদ্য কুখাদ্য শিক্ষা তাদেরকে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? এদেশের যতগুলো এনজিও আছে সবগুলো ইসলাম বিরোধী, সবগুলো কোরআন বিরোধী, ইমান বিরোধী, নবী বিরোধী, কথা কন না কেন? এদেরকে সুকৌশলে বসানো হয়েছে, সকালবেলায় ফুরকানিয়ায় সন্তান গিয়ে কোরআন পড়তো, আর যখন কোন সন্তান কোরআন পড়ে বিশ্বনবী সাল্লাম বলেছেন ওই সন্তানের পড়া আল্লাহ তার আমল্লামায় পিতামাতার আমল্লামায় তুলে দেন। আপনারা পিতামাতারা কোরআন শুদ্ধ করতে পড়তে পারেন না শুদ্ধ করে, কিন্তু সন্তান যখন ফুরকানিয়ায় গিয়ে শুদ্ধ করে কোরআন পড়ে ওই কোরআন পড়াটা সন্তানের আমল্লামায় তুলে দেন কে? এই জন্য আপনাদের সন্তানদেরকে যদি মাদ্রাসায় দেন লাভ না লস? কথা কন না কেন? পয়সা কামাইতে চান মাদ্রাসায় দেন, পয়সা আছে না নাই কথা বলেন তো? এই পৃথিবীর সবচেয়ে দামি মানুষটার নাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আছেন, হুজুরের উপরে আর কেউ হতে পারে না। কিন্তু এখন যারা সবচেয়ে বেশি পয়সা কামাই করে, এক রাতে সবচেয়ে বেশি পয়সা কামাই করে, এরকম একজন লোকের নাম বলেন। এক রাতে হাবিবুর রহমান যুক্তিবাদী দুরুমিয়া, আপনাদেরকে আল্লাহ হেদায়েত করুন, এই বেটার আর কয় পয়সা দেয় মানুষে? আব্দুর রহমান আস-সুদাইস, তিনি কাবা শরীফের 27 নামাজ পড়ান, আর ওই তিনার 27 জন্য দুবাই গভর্নমেন্ট তিনাকে মাত্র 100 কোটি টাকা হাতে ধরিয়ে দেন। আল্লাহ, রমজানুল মোবারকে, গত রমজানের আগেও এই রমজানের আগেও আমরা একটা প্রোগ্রামে একত্রিত ছিলাম, তো বললাম যে এই টাকাগুলো আপনি কি করেন? বলছে সব আল্লাহর ব্যাংকে জমা রাখি, নিজের ব্যক্তিগত প্ল্যান আছে। আপনাদের কি নাম বললেন আপনারা? ব্যক্তিগত প্লেনে গিয়ে সব ইথিওপিয়ার মুসলমানদেরকে দান করে আসি, একটা পয়সাও নিজের পকেটে রাখি না। সুবহানাল্লাহ কইলেন না? একদিনের কম্পিটিশনে বাংলাদেশের ছেলে হেফজতে ফার্স্ট হয়েছে, মাত্র 50 লক্ষ টাকা পেয়েছে। ছেলেটার নাম হলো আদেল, আমার ক্যাসেটের ছাত্র, অসম্ভব ভক্ত সে আবার, আমার পোলার নামও আদেল। আমি গেলাম তোর লোকে মিল লোকে আপনি আমার পোলার বেড়া। সারা আরবের ছেলেদের মধ্যে হেফজতে ফার্স্ট হয়েছে, আলহামদুলিল্লাহ করবেন না? এখন মনে করে মাদ্রাসায় পড়লে পয়সা নাই, ছেলে কি বানাইতে হবে, ডক্টরেট করবে। ছেলে ইংরেজি বলে, ঢাকায় এক লোক আমারে কয়, হুজুর আমার পোলা হালা এরকম ইংরেজি কয়, আমি হালা কিচ্ছু বুঝি না। আমি কইলাম পোলা হালার ইংরেজিতে দিছ কেলা, কনা দিয়ে উপায় ছিনি কিছে কয়, এখন তো আমার হ্যার বাপ কয় না, আমারে কয় ড্যাডি, ওর মারে কয় মামি। তা আমি চিন্তা করলাম, তোর মারে মামি কচ, তোর মামার বোরে কি কইবি? আরে ভাই, আপনার ছেলেকে ইংরেজি শিখান কোনো আপত্তি নাই, আপনি সব শিখান, কিন্তু আগে শিক্ষা দিবেন কোরআন, ঠিক কিনা? কোরআন হলো সব ভাষার মা। সব ভাষার কি মা? কোরআন চিনবে না ছেলে আপনাকে, চিনবে না, কোরআন পড়বে না, আপনার মেয়ে আপনাকে চিনবে না। কারণ আমার কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওবিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার গোলামেরা, আমার ইবাদত করবা আর এহসান করবা পিতা মাতার উপর, কারাই? আবার এহসানের ব্যাখ্যা দিয়েছেন কে? ব্যাখ্যা শুনেন এহসানের, ইম্মা ইয়াবলুগান্না আহাদুহুমাল কিবার আও কিলাহুমা, যদি দুইজন অথবা একজন বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, আকফিজ লাহুমা জানাহাজুল মিনার রাহমা। এহসানের ব্যাখ্যা দিচ্ছেন কে? তোমার রহমতের বিনত ডানাটা পিতামাতার জন্য বিছাও। এই রহমতের ডানা মানে হলো তোমার সম্পদ, তোমার বিবি, তোমার ছেলে মেয়ে, তোমার কাজের লোক, সব পিতামাতার জন্য দাও। কার হুকুম? দুই নম্বরে বললেন, লা তাকুন লাহুমা উফ, উফ শব্দটা মুখে আসে এরকম আচরণ করতে পারবা না, অথবা নিজেরা বিরক্ত হয়ে উফ বলবা না। ওলা তানাহার হুমা, ছিলকি দিয়ে কথা বলবা না। অকুল লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা পিতামাতার জন্য ছুড়ে দিও। এই পাঁচটা কাজ করার পরে বৃদ্ধ বয়সে কাছে যাবা, রহমতের ডানা বিছাবা, ঝিড়কি দিয়ে কথা বলবা না, উফ বলবা না, নরম নরম কথা বলবা। এই পাঁচটা কাজ করার পরে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই জন্য আল্লাহ বলছেন, আগে কৃতজ্ঞতা হতে হবে কার? তারপরে পিতা মাতার। আনিশকুরুলি ওয়ালে ওয়ালিদাইয়া ওয়াইলাইয়াল মাসির, আমার কৃতজ্ঞতা প্রকাশ করবা, পিতা মাতার কৃতজ্ঞতা প্রকাশ করবা, কারণ আমার দিকে তোমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ বললেন, আমার প্রশংসা করবা আল্লাহ হিসাবে, আল্লাহর আসল নাম হলো আল্লাহ, অন্য কোনো নামে আল্লাহ নয়। আল্লাহর আসল নাম কি? আল্লাহর নাম খোদাও না। আপনি 10 কোটি বার খোদা বললে একবার আল্লাহ বলার সওয়াব হয় না। খোদাটা আল্লাহর কোনো সিফতের নাম নয়, এটা আমরা বানিয়ে নিয়েছি, উই মেড ইট। যেমন খ্রিস্টান ভাইয়েরা বলে গড, বৌদ্ধরা বলে ঈশ্বর, হিন্দু ভাইয়েরা বলে ভগবান। আমরা চিন্তা করলাম, একটা তো প্যারালালি হওয়া দরকার, খোদা।
খোদা এই গরিবের শুনো শুনো মোনাজাত খোদা,
কেন আল্লাহ বললে তো সওয়াবটা আরো বেশি হয়, ঠিক কি না? কথা বলেন না কেন? খোদা এসছে ইরান থেকে, খোদার সাথে আল্লাহ, এই আল্লাহর কোন সিফতি নাম খোদা নাই, ঠিক কি না?
আল্লাহ বলছেন, আমার আসল নাম আল্লাহ।
আল্লাহর আসল নাম কি?
যখন ইউনুস নবী রে খাইলো মাছ খেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজমে দিয়া, দমে দমেতে হরদম পড়ে সে এসমে আজম, মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, তুমি কাদের ও গাফফার তুমি জলিল ও জাব্বার, অনন্ত সীম তুমি রহিম রহমান।
আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহর সব নামের মধ্যে আল্লাহর নাম আছে না নাই?
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
বিশ্বাস করব। আল্লাহ বলছেন প্রথম আল্লাহ আমার নাম, তারপরে আমার প্রথম পরিচয় হলো রব। প্রথম পরিচয় কি? রব। এই জন্য নামাজে রবের পরিচয় বেশি না কম। প্রথম হাত বেঁধে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন কপালটা কার কাছে নোয়াবি? রুকুতে গিয়েই বলি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠি ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান হামিদাহ। আমরা বলি রাব্বানা লাকাল হামদ। আল্লাহ বলেন এখনো হলো না গোলাপ, এই কপাল মাটিতে লাগাও, এই নাক লাগাও, হাত লাগাও, পা লাগাও, লাগায় এবার বলো তোমার রব কে। আমরা যখন মাটিতে সব লাগায় রব বলি, আল্লাহ বলেন ও নবী আপনি বলে দেন আমার মধ্যে আর গোলামের মধ্যে তখন কোনো পর্দা থাকে না। গোলামে সেজদা যা বলবে আমি মাওলা তার কথাগুলো কবুল করে নেব। আমরা সবচেয়ে নিচে গিয়ে সবচেয়ে বড় ঘোষণা দেই সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমরা নামাজ শেষ করি, আল্লাহ বলেন এবার কার কাছে ভিক্ষার হাত পাতবা? সাথে সাথে হাত তুলে বলি রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াটা শেষ করে যখনই আমরা দুনিয়ায় যাব, আল্লাহ বলেন কোন দুনিয়াতে ছড়িয়ে পড়বা? আমরা বলি রাব্বুল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। উদয়াচল অস্তাচলের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন ওই যে যে ক্ষেতের মধ্যে তোমরা কাজ করবা, ওই ক্ষেতের ধানের খোসা, ওই ক্ষেতের গমের খোসা গুলো ওগুলো দান করেছেন কে? আমরা বলি আস والريحان فبأي آلاء ربكما تكذبان। ওই খোসাগুলোর ভিতরে যেই সুগন্ধ সেটাও ঢেলে দিয়েছেন কে? সেজন্য আল্লাহ বলছেন গোলাম দুই ভাবে যদি তোমরা আমাকে রব মানতা আমি তোমাদের জন্য তিনটা পুরস্কার দিয়ে দিতাম। এক ভাবে রব মানি এই জন্য বাংলাদেশে সবচেয়ে বেশি শান্তি আছে না নাই? এখনো সারা মুসলিম দুনিয়ার দিকে তাকান আর বাংলাদেশের দিকে তাকান, কোথায় শান্তি বেশি? বাংলাদেশে শান্তি বেশি। চেষ্টা করা হচ্ছে আমাদের দেশের শান্তিটাকে নষ্ট করে দেওয়ার জন্য, ঠিক কি না? এজন্য আমাদের মুসলমানের ভিতরে ঝগড়া লাগানোর ব্যবস্থা আছে না নাই? আমার ভাই কালমা পড়েছে আমি তাকে ভালোবাসি, রাজি আছেন তো? আমার ভাই দুরুদ পড়ে আমি তাকে মহাব্বত করি, কিছু ভুল ত্রুটি সবার মাঝে থাকতে পারে, আল্লাহ আমাদের সবার ভুল মাফ করে দিক। আরো জোরে বলেন আমিন। আমার ভাই মসজিদে এসেছে তাকে আমি ভালোবাসবো। বিশ্ব নবীর কাছে একজন সাহাবী এসেছেন, তিনি মদ খেয়েছেন। কি খেয়েছেন? মদ খেয়েছেন। হুজুর তাকে বাড়ি মেরেছেন না সেটা বাড়ি, কয়েকদিন পরে আবার খেয়েছেন আবার বাড়ি মেরেছেন, তৃতীয়বার আবার খেয়েছে আবার ধরে আনা হলো। কয়েকজন সাহাবী গালি দিলেন, হুজুর বললেন গালি দিও না, এই সাহাবীর মনে আমার আর আমার আল্লাহর মহাব্বত আছে, গালি দিও না, মহাব্বত না থাকলে তো শাস্তি নিতে আসতো না। তোমার ভাইকে তুমি গালি দিও না, একটু ভুল তো আমাদের মধ্যে থাকতেই পারে, কি বলেন? আমরা ভুলগুলো ভুলে যাব। একটা দুইটা রোগী এসছে হসপিটালে, একটা শরীর থেকে রক্ত যাচ্ছে আর একটার হাত ভাঙা, কোনটার চিকিৎসা আগে হবে? কথা বলেন, এখন মুসলমানদের শরীর থেকে রক্ত যাচ্ছে, ঠিক কিনা? বসনিয়াতে রক্ত যাচ্ছে, আফগানিস্তানে রক্ত যাচ্ছে, ইরাকে রক্ত যাচ্ছে, এই বাংলাদেশে চেষ্টা করা হচ্ছে মুসলমানদের ঐক্যটা সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, ঠিক কিনা? আমরা মুসলমান ভাইরা এক হয়ে যাব, আমরা আমার ভাইকে দূরে ঠেলে দেব না, আমরা মুসলমান হিসেবে এক থাকবো, রাজি আছেন তো? কোরআন হাদিসকে নিয়ে এক থাকবো, পাঁচ ওয়াক্ত নামাজ আমরা যারা পড়ে আমার ভাইদেরকে নামাজে বানানোর চেষ্টা করব। আমরা এখানে যারা এসেছি আল্লাহর নামাজকে আমরা ছেড়ে দেব না, রাজি আছেন? দেখো আল্লাহকে একটু হাত তুলে দেখান তো, বলেন হে আল্লাহ জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই, আমি শুনে যে কি খুশি হয়েছি, আপনাদের এখানে সবচেয়ে অল্প অন্য ধর্মের লোক আর অধিকাংশ হলো কালেমা পড়া, আলহামদুলিল্লাহ বলে। বাংলাদেশে এরকম জায়গা আছে অর্ধেকের বেশি হিন্দু বৌদ্ধ আশ্রা নাই, অর্ধেকের বেশি। যেমন আমি পার্বত্য চট্টগ্রামে প্রোগ্রাম করতে যাই, রাখাইন, চাকমা, মারমা, কুটকি, বুটকি, নামও জানি না, এরকম গেলাম, কি নাম, বালির নাক দিয়ে কথা কয়, বললাম কি নাম, মানে ওদের ভাষাটাই এরকম। অথচ এই আপনাদের এই সুন্দর পানি ঘেরা এই জায়গাটাতে সব অধিকাংশ হলো কালেমা পড়া মুসলমান, আলহামদুলিল্লাহ কবেন না, এটা যে কত বড় নিয়ামত, সুবহানাল্লাহ বলেন, এটা তো রহমতের দরিয়া হয়ে যাওয়া দরকার। কারণ যেদিকে যাই আমার কালেমা পড়া লোক, কালেমার দাম বেশি না কম? সারা পৃথিবীর চেয়ে কোনটার দাম বেশি? কালেমার দাম বেশি। সফলতা কোথায়? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফলতা ক্ষমতার মধ্যে নয়, সফলতা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের দেশের ভিক্ষুকেরা কাকে ডাকে, জোরে বলেন, পাঁচটা ভিক্ষুক যদি একখানে হয়, কালেমা জিকিরের ঠেলায় আপনি টিকতে পারবেন? দেখবেন ল্যাংড়া লুলা, আল্লাহ নবীর নাম আছে না নাই, তাদের জিকিরের ঠেলা আপনি টিকতেই পারবেন না, আলহামদুলিল্লাহ বলেন, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের প্রধান অতিথি, আমাকে আপনারা কাগজের প্রধান করেছেন, আমি আমার ভাইকে প্রধান করে দিলাম। আমার আগে কামেল পড়েছেন, আমার চেয়ে অনেক বেশি জ্ঞান রাখেন, অনেক বেশি এলেম রাখেন, চেহারাটা কি কথা কন না কেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী সপ্তাহে দুই তিনবারও কখনো কখনো মেহেন্দি দিতেন চুলে দাড়িতে, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেহেন্দিটা ঔষধ, মেহেন্দিটা চারটা কাজ লাগে, আজকের মেডিকেল সায়েন্স বলছে, কয়টা কাজ? মেহেন্দি দিলে মাথার চুল মজবুত হয়, মেহেন্দি দিলে মাথা ঠান্ডা থাকে, হাত পায়ে জ্বালা পোড়া বন্ধ হয়, মেহেন্দি দিলে সব রকমের বায়ু চলা থেকে আপনাকে আল্লাহ হেফাজত করে দিবেন, মেহেন্দি আপনার শরীরের জীবনী শক্তি বাড়িয়ে দেয়। হুজুরের চারটা কারণে মেহেন্দি দিতেন, এত বেশি দিতেন যে হুজুরের পাকা চুলগুলো ধরাই পড়তো না, সুবহানাল্লাহ বলে। অল্প কয়েকটা চুল যৌবনের শেষে পেকেছিল, অল্প কয়েকটা, সেগুলোও ধরা পড়তো না, সে মেহেন্দি আছে না নাই, আলহামদুলিল্লাহ কন না কেন। আর সবচেয়ে বড় কথা হলো, আপনাদের এলাকারই মানুষ, প্রত্যেক নবী লিসানা কওমিহি, জাতির ভাষায় কথা বলেছেন, আমি কিছু শব্দ আপনাদের থেকে অনুবাদ করে নিয়েছি। যেমন ওই যে কলা গাছের মধ্যখানে, এটা কি আইলা দেখছেন, এই আমার আর অনুবাদ করতে হবে না, আপনাদেরকে উনি বলে দিবেন আসল কথাটা। আমরা ইনশাআল্লাহ যতক্ষণ থাকবো হৃদয়ের কান দিয়ে শুনবো। আর একটা বিশাল গরু আনা হয়েছে, গরুর গোস্ত খাবেন। কোরআন শরীফের দ্বিতীয় সুরার নাম কি, কথা বলেন না কেন? আহারে, কি একটা নেয়ামতের সুরা, গরুর যেরকম সবচেয়ে লম্বা গরুর সুরা, ঠিক গরুর উপকারিতাও সবচেয়ে লম্বা। সারিউল বাতন হলো সবচেয়ে তাড়াতাড়ি যেটা হজম হয়, সেটা হলো গরুর গোস্ত। হেকিমি শাস্ত্রে কারো যদি আমাশা হয়, প্রথম তাকে গোস্ত, গরুর গোস্ত খাওয়ায় পেট ভরে, আমাশা সাথে সাথে বন্ধ। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গরুর গোস্ত খাইবা কম, দুধ খাইবা বেশি। ফি শাহমিহি দাউন অফি লাহমিহি শাহমিহি দাওয়াউন অফি লাহমিহি দাউন। গরুর গোস্তের মধ্যে কিছু রোগ আছে, সেই রোগের ওষুধ আছে দুধের ভিতরে, দুধও আছে এখানে। আজকে আমি কাঁচা দুধ খাইছি আপনাদের এখানে, আমি তো ছোটবেলায় গরুর দুধ গরুর বাঁটেও শুয়ে খাইছি, আমার বয়স যখন 8 বছর, গরুর বাঁট গরু মনে করছে বাছুরি খাইতেছে। আমার এক ফুফাতো ভাই ছিল, তিনি অনেকগুলো গরু পালতেন, তো দেখি যে বাছুরে একটু চোয়া চোয়া টান দিলে দুধটা একটু বেশি আসে। আমি বললাম, আপনি বাছুরে লাগান কেন, আমারে লাগান আপনি, আমি একটু দেখি বাছুরে টানে কেমনে। এমনি খাইতেছিলাম, এত স্বাদ, আপনি জাল দিতে হবে না, এটা ভিতর থেকে কি আসে, বেশি গরম না, আপনার মুখে সহ্য হবে এরকম গরম, বারদান ওয়া সালামা, এটা সুন্দর দায়িত্ব, মানে সৌন্দর্য মণ্ডিত গরম যেটা আপনাকে কষ্ট দিবে না। আমরা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমার মহতারাম মাওলানা শাহ জালাল শরীফ হাফেজাহুল্লাহর কাছ থেকে কথা শুনবো। আর এরকম জান্নাতি পরিবেশ পাবেন কোথায়? আলেমরা আপনাদেরকে ঘিরে বসে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা এনাদের থেকে তাহাজ্জুদ দেন, ইনশাআল্লাহ আমরা কোরআনের কথাগুলো শুনবো। আমি যেটা বলতে চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন শেষে বললেন যে দুটি জায়গায় আল্লাহকে যদি রব মানা যায় তিনটা পুরস্কার তিনি দিবেন। প্রথম বলেছেন ভয় দূর করে দিবেন, দুশ্চিন্তা মুক্ত করে দিবেন, সবগুলো জান্নাত আমাদেরকে দান করে দিবেন।
تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم
জাকারিয়ার আব্বার জন্য আমরা দোয়া করি, আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের